সুরক্ষিত রাখো আমার মৌলা, মোদের পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখো মৌলা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله حضرت علي المرتضی شیر خدا کرم الله تعالی وجهه الكريم বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় মুকাররমার গলি দিয়ে অতিক্রম করছিলাম।
ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
তিনি বলেন যে যে বৃক্ষ এবং পাথরের পাশ দিয়ে অতিক্রম করতাম সে এটাই বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে প্লাস মাইনাস, নিগরানে সূরা হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারী মাদ্রাসা জিল্লাহুল আলী এর প্রোগ্রাম এটি। আর আজ আমরা যে মহান ব্যক্তি সম্পর্কে এই প্রোগ্রামে কথা বলতে যাচ্ছি, সে মনীষী, এমন এক মনীষী যার জীবনে কোনো মাইনাস নেই, শুধু প্লাসই প্লাস। সে মনীষীকে এবং কি আলোচনা করতে যাচ্ছি নিগরানে সূরার কাছেই শুনি। জি হুজুর।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আজ আমরা দোজাহানের সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় শাহজাদী আল্লাহর রসুলের কন্যা সৈয়দা ফাতিমা জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। আর এইমাত্র সালমান ভাই খুব সুন্দর কথা বর্ণনা করেছেন যে এটি আমাদের জন্য ওই সিরাত যে যার মধ্যে না শুধু প্লাস, বরং ওনার সিরাতের উপর আমলকারীর জীবনেও প্লাসই প্লাস চলে আসে।
বাহ, সুবহানাল্লাহ।
আর সকল অসাধারণ এবং ইতিবাচক দিক আপনি ওনার জীবনীতে দেখতে পাবেন। আজ ওনার বরকতময় আলোচনা আল্লাহর রহমতে করব এবং অসংখ্য বরকত অর্জন করার চেষ্টা করব।
ওনাকে জাহারা কেন বলা হয়?
আসলে ওনার নাম এবং উপাধির ব্যাপারে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাই যা ইরশাদ করেছেন, যদি আমাকে অনুমতি দেন আলোচনা করব। খুব সুন্দর কথা, মুফতি আহমদ ইয়ার খান নাইমি আলাইহির রহমা ওনার সম্পর্কে ইরশাদ করেছেন। তিনি বলেন যে ওনার নাম এবং উপাধির যে কারণ রয়েছে, আল্লাহ পাক হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সন্তান, ওনার মুহিব্বিন যারা ওনাকে মহাব্বত করেন, তারা দোজকের আগুন থেকে নিরাপদ, এই জন্য ওনার নাম ফাতিমা হয়েছে।
সুবহানাল্লাহ।
ওনার প্রতি আমার অনেক মহাব্বত রয়েছে।
মাশাআল্লাহ।
আমার নবীর শাহজাদী
মারহাবা
খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেহেতু তিনি দুনিয়াতে অবস্থান করেও দুনিয়া থেকে পৃথক ছিলেন, তাই ওনাকে বাতুল উপাধি প্রদান করা হয়। জাহারা এর অর্থ ফুলের কুড়ি। এটি আমি এখানে আলা হযরতের কিতাবের সৌন্দর্য তুলে ধরতে চাই। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই একটি শব্দ বলে, এরপর এর ব্যাখ্যা তুলে ধরেন। জাহারা হে কালি,
জি,
জাহারা বলা হয় ফুলের কুড়িকে।
ঠিক বলেছেন।
কিন্তু আলা হযরত এখানে খুবই চমৎকারভাবে তার কাব্যিক গুণাবলীর পাণ্ডিত্যকে ফুটিয়ে তুলেছেন, যে শব্দ উপস্থাপন করতেন তার সামনে ব্যাখ্যা তুলে ধরতেন। তো
ক্যা বাত রজা উস চমনিস্তানে করম কি জাহরা হে কলি।
জাহরা বলা হয় ফুলের কুড়িকে, কিন্তু চমনিস্তানের কুড়ি, আর তিনি কে? জাহরা।
বাহ বাহ বাহ।
ঠিক আছে, তো এখানে আলা হযরত জাহরা নামকেই উপাধি হিসেবে ব্যবহার করেছেন। এটি আমির আহলে সুন্নতের কবিতার মধ্যেও পাওয়া যায়, মাদানী মদিনেওয়ালে, মাদানী কে?
মদিনেওয়ালে,
মদিনেওয়ালে। ওই কবিতাশাস্ত্র সম্পর্কে যাদের কিছুটা ধারণা আছে তারা বুঝতে পারবে যে এটি সৌন্দর্য ফুটিয়ে তোলে। তো জাহারা এটি, এর অর্থ হচ্ছে ফুলের কুড়ি, তিনি জান্নাতের কুড়ি ছিলেন।
সুবহানাল্লাহ।
খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনকি ওনার কখনো এমন অবস্থা হয়নি যে অবস্থা নারীদের ক্ষেত্রে ঘটে থাকে এবং তারা এতে আক্রান্ত থাকে। ওনার দেহ মুবারক থেকে জান্নাতের সুবাস আসত,
আল্লাহু আকবার,
যাকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুকতেন। এই জন্য ওনার উপাধি জাহারা হয়েছে, কেননা তিনি জান্নাতের কুড়ি। ওনার দেহ থেকে জান্নাতের সুবাস আসত, আর সেই সুবাস আপনারা ভেবে দেখুন, সেই সুবাসের ঘ্রাণ নেওয়া ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আর এটি তো অসাধারণ পরিবার ছিল ভাই, কি আলোচনা করব।
এমন কোন একটি শের শোনান যার মধ্যে এই সব কিছু চলে আসে, বাতুলও আসছে, জাহারাও আসছে, তো ফাতিমাও আসছে।
আপনার কণ্ঠে শুনতে বেশি ভালো লাগবে।
আল্লাহু আকবার।
বাতুল ও ফাতিমা জাহারা লকব ইস ওয়াসতে পায়া কি দুনিয়া মে রহে ঔরতেন পতা জান্নাত কি নিগহত কা।
এই হলেন আমাদের খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন যে আমার শরীরের অংশ। তো আচ্ছা, এই বিষয়টি গুরুত্বপূর্ণ যে ওনার অসন্তুষ্টিতে রবের অসন্তুষ্টি,
আল্লাহু আকবার,
আর ওনার সন্তুষ্টিতে রবের সন্তুষ্টি।
ঠিক,
যে ওনাকে কষ্ট দিল সে মূলত মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। আমি কখনো কখনো যখন ওনার সিরত অধ্যয়ন করি, ওনার সিরত অধ্যয়নের সময় আমি ওনাকে কন্যা হিসেবে দেখে থাকি, একজন বাবার কন্যা হিসেবে এবং একজন মায়ের কন্যা হিসেবে। যারা কন্যা হন তাদের দুটি রোল আছে পরিবারে, বাবার সাথেও রোল থাকে এবং তার মায়ের সাথেও রোল থাকে। বাবার সাথে মেয়ের যে রোল থাকে তা খুবই লিমিটেড হয় এবং পার্শিয়ালি হয়, কিন্তু মায়ের সাথে যে মেয়ের রোল হয় তা পার্শিয়ালি নয়, তা খুবই কমপ্লিট রোল, অর্থাৎ একেবারে কমপ্লিট। অর্থাৎ মা যতক্ষণ ঘরে মেয়েও ততক্ষণ ঘরে আছে। তো এই উভয় রোলকে ব্যালেন্স করে চলা, যে আমি আমার বাবার সাথে কিরূপ এবং আমার মায়ের সাথে কিরূপ থাকব। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সিরাত রয়েছে, ওনার আম্মা জান উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আর ওনার নিজস্ব একটি শান রয়েছে, ওনার একটি বিশেষ মর্যাদা ও অবস্থান রয়েছে। এবং ওনার সাথে ওনার অন্য যেসব কন্যা ছিলেন, ওনারা ওনাদের মায়েদের সাথে যেভাবে ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আগমন করতেন গুহা থেকে ইবাদত করার পর, তখন তিনি সহ উম্মুল মুমিনিন সহ কন্যাগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানাতেন।
সুবহানাল্লাহ।
এই পরিবেশ, এই ঘর দেখুন কতটা সুন্দর ঘর, কতটা সুন্দর পরিবার। আর একজন পিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আলোচনা আমরা করছি, অথচ এটি সেই সময় যা আমি আলোচনা করছি, যে সময় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের ঘোষণা প্রদান করেননি। ঠিক তো?
জি।
তবে আচ্ছা, এখানে আমি যেহেতু আমাদের প্যাটার্নই এমন হয়, আমরা সিরাত থেকে কিছু শেখার বোঝার চেষ্টা করি ফাজাইলের সাথে সাথে।
জি।
সাধারণত বাবাদের এই প্রবলেম হয় যে ভাই আমার সাথে ঘরে সৎ ব্যবহার, সৎ আচরণ করা হয় না।
ঠিক।
সামটাইম স্বামী মনে করেন যে আমার প্রতি আমার স্ত্রী সৎ আচরণ, ভালো ব্যবহার করে না, অথবা আমার সন্তান আমার প্রতি সৎ ব্যবহার করে না যেমনটি করা উচিত। এটি হচ্ছে বাবার, স্বামী ডিজার্ভ করে, বাবা হিসেবে তার এই হক রয়েছে। কিন্তু আমি এখানে আমার ইসলামী ভাইদেরকে খুবই বিনয়ের সাথে দু একটি অনুরোধ জানাব, আর সেই অনুরোধ এরকম যে চালচলন যদি উত্তম হয় তাহলে তা আল্লাহ তাআলা অন্তরে মহাব্বত প্রবেশ করিয়ে দেন। অর্থাৎ আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সাহাবায়ে কিরাম আউলিয়ায়ে কামিলিনের অন্যান্য নেককার লোকদের সিরাত যদি আমরা লক্ষ্য করি, তো ওনাদের চরিত্রের কারণে ওনাদের ঘরে ওনাদের সম্মান বজায় থাকত। তো আমার ইসলামী ভাইদের প্রতি আমার এটাই অনুরোধ, যদি আপনি পিতা হন অথবা স্বামী হন, তো আপনার চরিত্র এবং আপনার স্বভাবকে পরখ করে দেখুন। ইনশাআল্লাহ তাআলা এর ফলে একটি সুন্দর জীবন তৈরি হবে, যেমন খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ওনাকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুশিক্ষা প্রদান করেছেন, যখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খাতুনে জান্নাত উপস্থিত হতেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতেন মেয়েকে। যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহজাদির ঘরে আগমন করতেন, তখন উনি দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতেন যে আমার সম্মানিত পিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তো আমি যখন এটি পড়ি, তো একে তো আমরা ওনাদের সিরাত পড়ি সালমান ভাই, আর আমাদের অধিকাংশ এটিই করে, সিরাত অধ্যয়ন করে। কিন্তু এই সিরাত পড়ার সময় মানুষ ভাবে যে ভাই, এই পরিবারের ফয়জান আমারও যদি নসিব হতো, এই ফয়জান নসিব হতে পারে যখন আমাদের চরিত্রের মাঝে এই বিষয়গুলো আসবে।
ঠিক বলেছেন,
আমির আহলে সুন্নাত বাবা এবং মায়ের ব্যাপারে কঠোর হওয়া, হুমকি ধুমকি, ধমক ঝাড়ি দেওয়া, এই সম্পর্কে আমির আহলে সুন্নাত অসংখ্য মাদানী পরামর্শ প্রদান করেছেন। এমনকি এটাও খুব সুন্দর কথা তিনি বলেছেন, অনেকের তো এই বদ অভ্যাসটি হয়ে থাকে যে তাদের সন্তান যদি ভালো কাজও করে, মেয়ে ভালো রান্না করেছে অথবা ছেলে কোনো ভালো কাজ করেছে, ইভেন পুত্রবধূকেও রাখতে পারেন আপনি, তার থেকে কোনো না কোনো দোষ অবশ্যই বের করবে, করেছো কিন্তু যদি এভাবে হতো কথাটি কিছুদিন পরেও বলতে পারতেন, অন্তত করেছে তো। অর্থাৎ আপনি যখন তার ত্রুটিগুলোকে পোস্টমর্টেম করলেন, তা থেকে তো কোনো ভালো গুণ বের করেননি, এই একটি ভালো দিক বের হয়েছে, কিন্তু যে ভালো গুণ ছিল তা থেকে দোষ বের করেছেন। তো এই আচার আচরণের ফলে সাধারণত ঘরের পরিবেশ
খারাপ হয়ে যায়,
খারাপ হয়ে যায়।
ঠিক, আপনি এটি বলুন যে যেমন খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোবারক সত্তা রয়েছে, তিনি তার মায়ের সাথে বাবার সাথে আচরণ আপনি বলছিলেন, আপনি এটি বলুন যে বর্তমান জমানায় যদি দেখা হয় তাহলে মা এবং মেয়ের মাঝে আপনার কি মনে হয় একটি দূরত্ব তৈরি হচ্ছে, আর সেই কথা যা মায়ের সাথে শেয়ার করার প্রয়োজন ছিল অথবা মাকে বলার প্রয়োজন ছিল, ওনার থেকেই দিক নির্দেশনা নেওয়া উচিত, এ বিষয়টি এখান থেকে বিদায় নিয়ে এটি অন্য কোথাও চলে যাচ্ছে, আপনি এক্ষেত্রে কি রিজন দেখতে পান?
দেখুন সালমান ভাই, এটি হওয়া উচিত যে ঘরের কথা ঘরের ভেতরেই থাকা, এবং এটি হওয়া উচিত ঘরের কথা ঘরে থাকা, ঘরের কথা বাহিরে প্রকাশ হওয়া উচিত নয়। মেয়ে তো মেয়ে হয়, তাকে সুশিক্ষা দেওয়া অনেক বেশি প্রয়োজন। ডিফারেন্সেস যদি কোথাও থাকে, তা আমরা যখন মাদানী চ্যানেলের এই প্রোগ্রাম করেছি, তো হতে পারে আমাদের এমন দর্শক শ্রোতাও আছেন যাদের ঘরে মা বোনদের মাঝে কোনো ডিফারেন্সেস অথবা দূরত্ব নেই হয়তো, কিন্তু যে সংবাদ পাই তা এ ধরনের হয় যে দূরত্ব হয়ে থাকে। যেমনটি আমি বলছি, মেয়ের অধিকাংশ সময় মায়ের সাথে অতিবাহিত হয়। আপনি লক্ষ্য করবেন যে ছেলে মায়ের প্রতি অধিক সফট কর্নার থাকে, মেয়ে বাবার প্রতি বেশি সফট কর্নার রাখে, অথচ সবাই একই, সবাই তাদেরই সন্তান। কিন্তু আপনি যদি এই বেসিক রিজন খুঁজেন, তাহলে একটি বেসিক রিজন পাবেন যে বাবার সাথে ছেলের বেশি থাকে, ওনার ইম্পর্টেন্স কিছুটা কমে যায়। মা এর সাথে মেয়ে বেশি থাকে, ওনার ইম্পর্টেন্সও হ্রাস পায়। তো যেহেতু একসাথে থাকার কারণে এরকম হয়ে যায়, তাই বলা শোনা মায়ের সাথে বেশি থাকলে মায়ের কথা বেশি শুনে, আর বাবার সাথে বেশি থাকলে বাবার কথা বেশি শুনে। কিন্তু যদি এই উভয় রুলস, যাকে মা বাবা বলা হয়, যদি ওনারা উভয়ে পরস্পরের মাঝে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেন যে আমরা সন্তানকে কিভাবে বোঝাবো, সন্তানকে কিভাবে বলবো, মায়ের সাথে কিভাবে থাকতে হবে, মা যদি তার মেয়ের প্রতি অধিক স্নেহ করে, স্নেহের একটি দিক রয়েছে, খাবার তো প্রদান করে, জাগিয়ে দেয়, কাপড় কিনে দেয়, কিন্তু যে শিষ্টাচার রয়েছে এর বড় একটি ভূমিকা রয়েছে। যেমন এক স্বামীর ব্যাপারে আমি কিতাবে পড়েছিলাম, খুবই অদ্ভুত লেখা ছিল সালমান ভাই, স্ত্রী স্বামীর খারাপ চেহারা এবং দারিদ্রতাকে সহ্য করতে পারে, অসৎ চরিত্রকে সহ্য করতে পারে না।
ঠিক,
অর্থাৎ যদি স্বামীর চেহারা খারাপ হয় অথবা গরিব হয়, নারী সার্ভাইভ করে, কিন্তু যদি অসৎ চরিত্রের বেয়াদব হয় তাহলে সার্ভাইভ করাটা মুশকিল, এক্ষেত্রে থাকাটাও খুবই কঠিন হয়। একইভাবে এই বিষয়টিকে আপনি প্রত্যেক ক্যারেক্টারের উপর অ্যাপ্লাই করতে পারেন। আর এই পরিস্থিতিতে যখন আমরা এই ডিসকাস করেছি, মেয়ের প্রতি মায়ের স্নেহ বৃদ্ধি পাওয়া উচিত, আর মায়ের প্রতি মেয়ের সেবাও বৃদ্ধি পাওয়া উচিত। যদি উভয়ের স্নেহ এবং সেবার বৃদ্ধি পায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা মদিনা মদিনা হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা আছে না হাদিসে, যদি এটি নিয়ে চিন্তাভাবনা করা হয় যে আমাদের ছোটদের প্রতি স্নেহ এবং আমাদের বড়দেরকে সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। মা তো হচ্ছেন বড়, সন্তানের উচিত মাকে সম্মান করা, এবং মেয়ে তো ছোট, তাই মায়ের উচিত মেয়ের প্রতি স্নেহ করা। ইনশাল্লাহ যদি চলতে থাকে তো ঘর শান্তির বাগান হবে ইনশাআল্লাহ।
ঠিক হাজি সাহেব, যেমন সৈয়দা খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনের অনেক বড় একটি দিক হচ্ছে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কন্যা। তো এই দৃষ্টিকোণ থেকেই আমি আরও একটি কথা বলতে চাইছি। আপনার কি এমন মনে হয় না ঘরে মা এবং মেয়ের পরস্পরের মাঝে একটি ভালো এবং সুন্দর সম্পর্ক প্রয়োজন? এমন এমন ঝগড়ার সংবাদ পাওয়া যায় যে আমার মুখ দেখবে না, আমার চেহারা দেখবে না, এটিও শোনা যায় মা মেয়ের মধ্যে। এ জাতীয় ঘটনা ঘটেছে
মা মেয়ের মধ্যে,
মা মেয়ের মধ্যে এরকম। যেমন উদাহরণস্বরূপ, কোনো প্রতিষ্ঠানে পড়ছে, স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, যেখানেই পড়ছে সেখানে এক বান্ধবী আরেক বান্ধবীকে বলছে, আমার মা তো আমাকে এটা বলেছে, আমার সাথে এরকম করে, এরকম করে, এই কথা বলে, ওই কথা বলে। অর্থাৎ এটি এত অধিক যে এতে কোনো রেস্ট্রিক্টেড নেই, আসা যাওয়াই নেই,
কম্পারিজন করে থাকে নিজের মাকে।
জি জি জি,
যে আমার মা এমন নয় কেন, তো জরুরি তো নয় যে,
এদিকে কোনো রেস্ট্রিকশন নেই, কাপড়ের রেস্ট্রিকশন নেই,
আসা যাওয়াই নেই, নয় যে সে যা বলেছে আমার মা এমন আর তার মা যা করেছে তা সঠিক হবে। আমি তো এটাই মনে করি, মা হলে তার সন্তানের ব্যাপারে বলা বাধা দেওয়ার মানসিকতা মায়ের থাকা উচিত। প্রশিক্ষণ কিভাবে হয়, অর্থাৎ ওই সন্তান যদি মেয়ে বলে থাকে না ব্যাস আমি যা কিছু করি আমার মা কখনো আমাকে কিছুই বলতো না, তো কেন বলতো না মা, মা কি করেছে? যদি মেয়ে আল্লাহ না করুক অসামাজিক কাজে লিপ্ত থাকে, অনর্থক ব্যয়ের কাজে লিপ্ত থাকে, সময় নষ্ট করার কাজে লিপ্ত থাকে, ঘর গৃহস্থের কাজ করে না, কিচেন ফ্রেন্ডলি নয়, আর দেখুন ঘরের যেসব কার্যক্রম রয়েছে, গৃহস্থলী যাকে বলা হয় ঘরোয়া, কেননা মায়ের তো এ টেনশনও থাকে, মেয়েকে তো একসময় শ্বশুরবাড়ি যেতে হবে, ঠিক তো? যখন এরকম কোনো মা হন যিনি মেয়ে যাই করুক কিছুই বলবেন না, তাহলে তো মেয়ে, আমাদের এখানে একটি বাক্য বলা হয়, আমরা যখন পরামর্শ করি ঝগড়া তো না এর মাঝে, হায়ের মাঝে তো কোনো ঝগড়া নেই।
আল্লাহু আকবার, বাস্তব ভাই,
আপনি আমাকে বললেন আমি হ্যাঁ বললাম, তাহলে কিসের ঝগড়া? নিষেধ করলে তখন ঝগড়া হবে, হ্যাঁ এর মধ্যে তো ঝগড়া নেই, ঝগড়া তো না এর মাঝে। মা যদি বাধা না দেয়, মা না বললে, মা সংশোধন না করে, তাহলে কাল এই মেয়ে যখন তার শ্বশুরবাড়িতে যাবে এবং তার এই অভ্যাস হবে যে ব্যাপারে মা তাকে কিছুই বলতো না, তাহলে শাশুড়ি কি মা হয়ে থাকবে? এই রকম স্বামী কি এই ধরনের আচরণ সহ্য করবে, যে মর্জি হলো উঠলাম, হলো না উঠলাম না, যে কাপড় পুরনো হয়ে গেছে, ফ্যাশন কিছুটা চেঞ্জ হয়েছে, তাই ভাই অন্য কাপড় চাই, প্রতিবার নতুন কোনো ফরমায়েশ, নতুন আকাঙ্ক্ষা, শুয়েছে তো উঠছে না, উঠছে তো ঘুমাচ্ছে না। এছাড়া যদি সোশ্যাল মিডিয়াতে মেয়ে লেগেই থাকে, মোবাইলে মেয়ে লেগেই থাকে এবং কিচেনে কোনো কাজই করে না, এসব করে না, দেখুন আমরা যে সমাজে বাস করছি, আপনি আমার যারা দর্শক আছেন তারাও বুঝেছেন হয়তো, নারীদের নিজেদের ঘর ফ্যামিলিতে তার একটি রোল তো আছে, ভূমিকা তো আছে, আর সেই ভূমিকা ঘরে তার সংসার, কিচেন এবং এই সমস্ত কাজে তার দায়িত্ব, আর মেয়েকে তো গুরুত্বের সাথে এই ধরনের প্রশিক্ষণ দেয়া মায়ের দায়িত্ব, মায়ের দায়িত্ব এটি, মা তাকে ঠিকভাবে প্রশিক্ষণ দেবে, অন্যথায় যদি আল্লাহ না করুক মেয়ে এই সমস্ত প্রশিক্ষণ নেওয়া ব্যতীত শ্বশুরবাড়িতে চলে যায়, তাহলে আমি আপনাকে বলছি মেয়ে ওই সময় সবচেয়ে বেশি তার মাকে স্মরণ করবে, হাই আমার মা যদি আমাকে সুশিক্ষা দিত, হ্যাঁ মা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু মেয়ে তা গ্রহণ করেনি, আর মেয়ে সেই কাজ শেখেনি, মনে রাখেনি। এখন যদি তার অভিযোগও থাকে মেয়ের, মাকে বললে তখন মা বলবে আমি তো তোমাকে বোঝাতাম তুমি ঘরের কাজকর্ম করো, তো এখন তো মা আছে বিদায় মা করে নিচ্ছে, কিন্তু যখন আপনার বিবাহ হয়ে যাবে, আমার যত মাদানি কন্যাগণ আছেন ইসলামী বোন, তাদের সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি যে যদি মা আপনাকে এভাবে কখনো বলে থাকেন কাপড় ধোয়ার ব্যাপারে, কাপড় আয়রন, কাপড় ইস্ত্রি করার ব্যাপারে, কাপড় ভাঁজ করে রাখার ব্যাপারে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, নিজের রুমকে পরিষ্কার রাখার ব্যাপারে, আপনার কিচেনের ব্যাপারে, যে খাবার রান্না করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে, জিনিসপত্র সঠিক জায়গায় রাখার ব্যাপারে, সময় মতো জাগ্রত হওয়া, সময় মতো শোয়ার ব্যাপারে। আচ্ছা, অ্যাগ্রেশনের কারণে অনেক সময় মেয়েরা অভিমানী হয়ে যায়, কথায় কথায় ঝগড়া করে, কথায় কথায় নারাজ হয়ে যায়, কথায় কথায় রাগ দেখায়। যদি মা এ ব্যাপারে আপনাকে, বিশেষ করে আপনার মা, বুঝান, দেখো মা, আচ্ছা মাকে এটাই বলবো, এভাবে বুঝান মা এ অভ্যাস ঠিক নয়, মা বাবা তো তোমাকে অ্যাফোর্ড করে নিবে, কিন্তু মা বিবাহের পর তোমাকে কে অ্যাফোর্ড করতে পারবে? আর এভাবে যদি মেয়েরা না বোঝে, পরবর্তীতে হয়তো তারা খোলা তালাক চেয়ে বসে, অথবা তাদের তালাক হয়ে যায়।
অপরজন বুঝে নিক, যদি সে না বোঝে তাহলে অপরজনই বুঝে নিক, মা রেস্ট্রিকশন লাগাচ্ছে আর তিনি তাকে বলছে এরকম না এরকম করো। সে যদি বুঝতে না চায় তাহলে মা বাদ দিক বোঝানোর ব্যাপারটা।
না এরকম নয়, ছাড়া যাবে না। সে কিভাবে বুঝবে? অর্থাৎ ড্রাইভারকে বললো তুমি গাড়ি চালিও না, গাড়িকে বললো তুমি ড্রাইভারকে চালিয়ে নাও, এরকম হবে নাকি? গাড়ি তো ড্রাইভারই চালাবে, ড্রাইভারকে কখনো গাড়ি চালাই? ড্রাইভারই গাড়ি চালায়, গাড়ি কি ড্রাইভারকে চালায় ভাই? এরকম তো হয় না, তো এমন নয়, তাকে যে চালাবে।
আর যখন গাড়ি ড্রাইভারকে চালায় তখন ধ্বংসই বইয়ে আনে,
তখন তা কন্ট্রোলের বাইরে চলে যায়। তো এই সমস্ত বিষয় রয়েছে, তা হচ্ছে প্রিন্সিপালস। আমরা খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সিরত পড়েছিলাম। বিবাহের পর মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এই কথা ইরশাদ করেছেন, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে কাজ বণ্টন হয়েছে, ঘরের সকল কাজ ফাতিমা করবে আর ঘরের বাহিরের যে সমস্ত কাজ আছে তা আমি দেখব। দেখুন, এই হলো জীবন, এটি আহলে বাইতের জীবনী থেকে যদি শিখত এগুলো শেখার বিষয়, যে ভাই কিভাবে ঘরের কাজ বণ্টন হয়েছিল। আপনি দেখুন যে পানি আনার ব্যাপারে, সন্তানদের ঘুম পাড়ানোর ব্যাপারে, বাচ্চাদেরকে দেখভালের ব্যাপারে, এমনকি খাবার রান্নার ব্যাপারে, চাকরি পেশাই করার ব্যাপারে, এই সমস্ত সিরাত কোথায় পাওয়া যায়, আর মেহনত ও পরিশ্রমের ব্যাপারে এবং পানি ভরে আনা রাখা। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিরতে যেরকম দেখতে পাই, তিনি যে পরিশ্রম করেছেন সবকিছু গুলামদেরকে প্রশিক্ষণের জন্য, এটি আহলে বাইতের পরিবার। খাতুনে জান্নাত কে ছিলেন? ওনার সেবায় তো ফেরেস্তা হাজির থাকত, ঠিক তো? ফেরেস্তারা বাচ্চার দোলনা নাড়ানোর জন্য উপস্থিত থাকতেন। তিনি তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কন্যা, আল্লাহ রসুলের কন্যা, জান্নাতি রমণীদের সর্দারনি, ওনার ছেলেরা জান্নাতি যুবকদের সর্দার, ওনার স্বামী সকল আউলিয়ায়ে কেরামের সর্দার, আর ওনার সম্মানিত পিতা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সর্দার। এই পুরো পরিবার তো সর্দারদের,
আল্লাহু আকবার,
সম্পূর্ণ পরিবারটি সর্দারদের, আর প্রশিক্ষণ গোলামদেরকে দেওয়া হয়েছে। দেখো এটাই হচ্ছে জীবন। তো এই ধরনের যে সকল ডিসকাশন, এর বিপরীতে রয়েছে যদি আমাদের বর্তমান ফিমেল, আমাদের বর্তমান নারীরা ওই সক এই সকল ওই লেকচারকে বা ওই আলোচনাকে বুঝতে পারে যা এর থেকে ভিন্ন, এই সিরাত থেকে আলাদা, পুরুষ সাহাবির সিরাত, নারী সাহাবির সিরাত, পূর্ণবতীদের সিরাত, নেককারদের যেসব সিরাত রয়েছে, যাদের ঘরে আল্লাহ তাআলা সুখ শান্তি দিয়েছেন, যে সকল মা বাবার সন্তান ছিল, যাদের ঘর নিরাপদ ছিল, যারা কিনা আনন্দের সাথে প্রশান্তির সাথে যারা জীবন অতিবাহিত করেছেন, এইগুলো সেই জীবন। এই ছাড়াও আজ যদি আপনারা দেখেন, আপনি জিজ্ঞাসা করুন কোর্টে গিয়ে, তথ্য নিন কতগুলো তালাকের কেস হয়েছে, এবং আপনি যদি বিবাহের ডিউরেশন দেখেন, ডিউরেশন খুবই কম, স্বল্প, এগুলো প্রশিক্ষণের অভাব। কেননা আজ আমরা কন্যার আলোচনা করছি, এই যে প্রশিক্ষণের ঘাটতি রয়েছে, আমি তো এটিই আরজ করব সকল মায়েদের, যদি আমায় দেখে থাকেন বা শুনে থাকেন যে কেউ, আপনি স্নেহ মমতা ভালোবাসা দিন, এর জন্য ঝগড়াঝাটি করবেন না, ঠিক আছে? মেয়ে মানছে না, তবুও আপনাকে তো বোঝাতে হবে, কাল যদি মেয়ের কষ্ট হয় সে কষ্ট আপনার দিকেও আসবে, তাকে বলতে পারবেন না যে কেন হলো, এখন কি করতে পারি না, তবুও আপনাকেই করতে হবে। তাই মেয়েদের উচিত, আমি যে আপনাদের ব্যাপারে যে ডিসকাশন করেছি তো সেটি বুঝুন, সম্মানের সাথে থাকবেন আপনি বিবাহের পর, বরং আপনার ঘরেও সম্মানের সাথে থাকবেন। আপনার সম্মানিত পিতা আসলেন, যখনই বাবা আসেন আপনি ওনাকে পানি প্রদান করুন, মা বাহির থেকে এসেছেন তাকে আপনি পানি পান করান, এবং মা অথবা বাবার অনুপস্থিতিতে ঘরের কাজগুলো আপনি করে রাখুন, এইসব আপনার জন্য প্র্যাকটিস। কেননা এই কথাগুলো আমার মেয়েদের জানা উচিত যে মা, আপনার প্যারেন্টস এর ঘরে আপনার যে লাইফ রয়েছে তা 17 বছর 18 বছর 20 বছরের আপনার লাইফ, আর যদি আপনার জীবন দীর্ঘ হয়, আপনি 60 বছর 50 বছর 70 বছর উদাহরণস্বরূপ আপনার জীবন হয়, তাহলে আপনার জীবনের অনেক বড় অংশ, মেজরিটি অংশ, তা আপনার মা বাবার ঘরে নয়, তা অন্য কোথাও কাটাতে হবে। কেননা মেয়েদের বিদায় হয়, ছেলেদের কখনো বিদায় হয় না, মেয়েদের বিদায় হয় এবং তারা বিদায় নিয়ে নতুন ঘরে যায়। এটি তাদের কত বড় প্যাশন হয়ে থাকে মেয়েদের, আপনি ভাবুন। একটি নতুন ঘর এস্টাবলিশ করে, নতুন লোকদের মাঝে যায়, নতুন লোকদেরকে আপন বানায়, তাদের সাথে মিলে মিশে যায়, তাদের একটি পার্ট হয়ে যায়, তাদের জীবনের অংশ হয়ে যায়, তাদের ঘরের অংশ হয়ে যায়। আপনি দেখুন আজ পর্যন্ত কোটি কোটি নারী এরূপ করেছে, করেছিল, করে চলেছে এবং করতে থাকবে। আর যারা এই ধরনের অভ্যাসে অভ্যস্ত হয় না, সে নিজের দিক থেকে, সেটা কম্বাইন্ড ফ্যামিলি হোক অথবা সিঙ্গেল ফ্যামিলি হোক, অর্থাৎ যদি স্বামীর সাথে থাকে, অথবা সে যদি তার অর্থাৎ শ্বশুর শাশুড়ি বসবাস করে কম্বাইন্ড ফ্যামিলির সাথে থাকে, তার মাঝে এই সক্ষমতা থাকে না, না ওইখানে খুশি থাকবে না এখানেই থাকবে, কেননা তার যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্ট তো পূর্ণ হচ্ছে না। নারীর যে রিকোয়ারমেন্ট এইভাবে পুরুষ রয়েছে, পুরুষ যদি রিকোয়ারমেন্ট পূর্ণ না করে ভরণ পোষণ খাবার বাসস্থানের ব্যাপারে চারিত্রিক নীতির ব্যাপারে যদি সে রিকোয়ারমেন্ট পূর্ণ না করে ডেফিনেটলি তার সাথে সার্ভাইভ করা অতটা সহজ হবে না। কিন্তু এখানে যেহেতু মেয়েদের আলোচনা হচ্ছে তাই আমি এটাই অনুরোধ করব আপনাদের কাছে, মায়েদের উচিত যে মেয়ে যদি কোনো কাজকর্ম না করে ঠিক আছে মায়ের কাছে মেয়ে, আদরে থাকবে না তো কোথায় থাকবে, এটি আদরে থাকার জায়গা, ঠিক তো? তো এখানে থাকতেই তাকে প্রশিক্ষণ দিন। এভাবে আমি কথা যেহেতু উঠেছিল আমি বলে যাচ্ছি, একইভাবে বাবার উচিত তার ছেলেকে প্রশিক্ষণ দেওয়া, কেননা সেও এমন এক মেয়েকে পাবে যে কিনা 17-18-20 বছর পর তার, অর্থাৎ এমন এক জায়গাতে সে প্রতিপালিত হয়েছে যেটা একটা ডিফারেন্ট পরিবেশ ছিল। কিভাবে তাকে নিয়ে জীবন কাটাতে হবে তাকে সুযোগ দিন, তাকে ছাড় দিন, তাকে নিজের সাথে ফ্রেন্ডলি করার জন্য স্বামী চেষ্টা করুন। না না, তোমাকে অবশ্যই করতে হবে, আপনি সাপোর্ট দিন তাকে। আপনি আপনার ঘরের পরিবেশ সম্পর্কে অবগত, ওই মেয়ে আপনার ঘরের পরিবেশ সম্পর্কে জানে না। আপনার জেনে রাখা উচিত আমার 2-2.5-3 বছর হয়তো লেগে যাবে যে সেই 20-22 বছরের একটি অভ্যাস নিয়ে এসেছে, আমরা আমার ঘরে তাকে ফ্রেন্ডলি বানাতে হবে। তো আপনি একটি ব্রিজের কাজ করুন, আর ব্রিজ যদি ক্ষতির শিকার হয় তাহলে মানুষ ছাড়বে কিভাবে, ব্রিজের কোনো অংশ ভাঙা থাকে না, ব্রিজ বড়ই মজবুত হয়। তো আপনাকে এই নতুন আগত নারীকে যে আপনার স্ত্রী তাকে আপনার ফ্যামিলি এবং আপনার বংশে তাকে কিভাবে অ্যাডজাস্ট করাতে হবে এটি আপনার রেসপন্সিবিলিটি, এবং শুধুমাত্র মহাব্বত স্নেহের মাধ্যমে হবে, নম্রতার মাধ্যমে হবে। আপনি এটি করে দেখুন এবং সুযোগ দিন, আল্লাহ চাহে তো ঘর তৈরি হবে, ঘর ভাঙবে না আল্লাহর রহমতে। মেয়েরা ইনশাআল্লাহ তাআলা আমি যে আরজ করেছি খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সিরাতকে দেখুন এবং আপনারা পড়ুন কিতাবের মধ্যে, যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পিতা রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে সেবকের জন্য যখন আকাঙ্ক্ষা ব্যাখ্যা করেন তখন ওনাকে সেবিকা দেওয়া হয়নি, ওনাকে তসবি দেওয়া হয়েছিল, ওনাকে পড়তে বলা হয়েছিল, ওনাকে জিকির আজকার দেওয়া হয়েছিল। ঘরের এত কাজকর্ম সত্ত্বেও ওনার শাহজাদা হাসান মুস্তফা বলেন যে আম্মি জান আমাদের, অর্থাৎ ওনাদের ঘরে একটি মসজিদে বায়াত ছিল, আমির আহলে সুন্নাত আমাদেরকে বলেছেন মসজিদে বায়াত নামাজের জন্য একটি নির্দিষ্ট জায়গা ছিল। তো হযরত হাসান মুস্তফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খাতুনে জান্নাতের বড় সন্তান ছিলেন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুটা ইরশাদ করেন যে আমার মা রাতে মিহরাবে অবস্থান করতেন, অর্থাৎ ওই নামাজের জায়গায় থাকতেন এবং ফজর পর্যন্ত তিনি ইবাদতে মুশগুল থাকতেন। আপনি দেখুন সারা রাতভর ইবাদতে মুশগুল থাকতেন, এবং তিনি বলেন যে আমি দেখেছি আমার মা নিজের জন্য নয় বরং প্রিয় নবীর উম্মতের জন্য দোয়া করতেন।
আল্লাহ আল্লাহ!
আমি একবার এর কারণ জিজ্ঞাসা করেছিলাম, তখন কিছুটা এরকম ইরশাদ করেছেন, বাবা ঘর থেকে প্রতিবেশীর গুরুত্ব বেশি থাকে, তো যারা নবীর উম্মত তিনি তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাই ছিলেন, আর উম্মতের প্রতি নবীর কতটা মহাব্বত রয়েছে এটি কি খাতুনে জান্নাত দেখেননি? তাই তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উম্মতের জন্য দোয়া করতেন। এটি আশা রাখব যে আমাদের মেয়েরা ওনার সিরাত থেকে শিক্ষা নেয়। এইভাবে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে নিজের সন্তানদেরকে সুশিক্ষা দিয়েছেন, নিজের সন্তানদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, একজন হাসান আরেকজন হোসাইন, সুবহানাল্লাহ, কতই না মহান ওনাদের সিরাত। আর দানশীলতা ছিল, বাহাদুরি ছিল, এবং এমন কি ছিল না,
অর্থাৎ
এমন কি ছিল না ওনাদের সিরাতের মধ্যে, ওনারা যেরূপ উত্তম চরিত্রের আদর্শ ছিলেন এবং যে ধরনের শিষ্টাচারিতা এবং অন্যান্য উত্তম বিষয় ওনাদের মাঝে ছিল, স্বয়ং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যখন কিছু জিজ্ঞাসা করলে বলেন দোয়ায়ে কুনুত আমাকে প্রিয় নবী শিখিয়েছেন, অর্থাৎ নানা যান তার নাতিকে দোয়ায়ে কুনুত মুখস্থ করিয়েছেন। এই ধরনের বিষয়গুলো এটি হচ্ছে সুশিক্ষা। তাই শিশুদেরকে কিভাবে সুশিক্ষা দিতে হবে খাতুনে জান্নাত থেকে শিখুন, বাবার সাথে কীরূপ আচরণ করতে হবে, মায়ের সাথে কীরূপ আচরণ অবলম্বন করতে হবে খাতুনে জান্নাত থেকে শিখুন, স্বামীর প্রতি আচরণ কেমন হওয়া উচিত খাতুনে জান্নাত থেকে শিখুন, ইবাদত কেমন হওয়া উচিত খাতুনে জান্নাত থেকে শিখুন, জীবন অতিবাহিত করার এ পন্থা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে শিখিয়েছেন, বলে গিয়েছেন, এবং মাশাআল্লাহ কিভাবে পর্দা করতেন খাতুনে জান্নাত থেকে শিখুন।
মারহাবা, কল নিচ্ছি। জি,
চট্টগ্রাম থেকে আতাহার আত্তারি বলছি। নিগ্রেনেশ্বরের নিকট জানতে চাচ্ছে, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দানশীলতার ব্যাপারে কিছু ইরশাদ করুন। যে প্রসিদ্ধ ঘটনাটি রয়েছে, ঘরে খাওয়ার জন্য কিছুই ছিল না, তখন নিজের পোশাক বা চাদর বিক্রির জন্য পাঠিয়েছিলেন, সেই ঘটনাটি বলবেন। এছাড়া ওনার সিরাতের কয়েকটি সুন্দর দিক তুলে ধরবেন।
আসলে এটি তো দানশীলদেরই পরিবার ছিল, দানশীলদেরই পরিবার ছিল, দানশীলতার সৌভাগ্য এখান থেকে তো বন্টন হয়। এখানে দানশীলতা কি ছিল, এখান থেকে তো দানশীলতার সৌভাগ্য বন্টন হয়, যে দানশীল হয়েছে উনাদের ওসিলায় হয়েছে। এটি ওই পরিবার ছিল, এটি তো ওই পরিবারের ওই ঘরের ফজিলত কুরআনে কারিমের তাফসিরে রয়েছে। ওই যে তিনবার দান করার ঘটনা,
জি জি, সূরা দাহরে আল্লাহ তাআলা এই আমলকে বর্ণনা করেছেন।
তিন দিনই এটি আলাদা আলাদা হয়েছে এবং অভাবীকে দিয়েছেন যা ঘরে ছিল, এই রকমই একটি তাফসির পাওয়া যায়।
জি, এর শানে নজুর হচ্ছে হযরত হাসান হুসাইন যখন অসুস্থ হলেন, তখন হযরত ফাতেমাতুজ জাহরা, হযরত আলিউল মুর্তাজা এবং হযরত ফিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই এই মান্নত করেন যে শাহজাদাগণ সুস্থ হলে আমরা তিনজন রোজা রাখব। অতপর রোজা রাখা হলো। যখন ইফতারির সময় হলো, তখন দরজায় আওয়াজ এলো, জিজ্ঞেস করা হলো কে, তখন উত্তর আসলো আমি এতিম আর আমি ক্ষুধার্ত। তখন যে খাবার ইফতারের জন্য নিজেদের সামনে রেখেছিলেন সেগুলো উঠিয়ে তাকে দান করে দিলেন। অতপর দ্বিতীয় দিনও আওয়াজ এলো, পুনরায় রোজা রেখেছিল পরবর্তী দিন। অতপর পুনরায় ইফতারে এই ঘটনাই ঘটল, একজন এসে বলল আমি মিসকিন। অতপর তৃতীয় দিন একজন এসে বলল আমি কয়েদি, আমি ক্ষুধার্ত, খাবার খাওয়ান, নিজেদের খাবার যা নিজেদের জন্য বানিয়েছেন সারাদিন রোজাদার, আর এখন ইফতারের মুহূর্তে যে খাবার সামনে রেখেছিল তা উঠিয়ে দিয়ে দিল। অতপর কুরআনুল কারিমে এর আলোচনা এসেছে। এছাড়াও আপনি দেখুন, ওনাদের ইখলাসকেও তুলে ধরা হয়েছে, দানশীলতাকেও তুলে ধরা হয়েছে এবং দানশীলতা কেমন হওয়া উচিত সেই পদ্ধতিকেও তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা ওনার আমলের এর যে ইখলাস ছিল তাকে খুবই অসাধারণভাবে তাকে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। এটি বলেছেন যে আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি, কিন্তু কার জন্য খাওয়াচ্ছি? শুধুমাত্র আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াচ্ছি, তোমাদের নিকট কোনো ধরনের কৃতজ্ঞতার এবং প্রতিদানের আকাঙ্ক্ষা করছি না।
সিদ্দিক আকবরের কথা মনে পড়লো, রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোলাম আজাদ করতেন, দুর্বল গোলামদেরকে আজাদ করতেন, কেউ বলল আপনি শক্তিশালী গোলামদেরকে আজাদ করুন যেন আপনার কাজে আসে, তিনি বলেন আমি এই গোলামদেরকে আল্লাহর জন্য আজাদ করেছি। তো উনারা ব্যাস, আল্লাহ পাক আমাদেরকে উনাদের সিরাতের উপর আমল করার তৌফিক দান করুক,
আমিন।
কল নিয়ে নিন।
জি অবশ্যই।
আমার নাম ফাতেমা তারিয়া, আমি কুমিল্লা থেকে বলছি। প্রিয় নিগ্রানেশ্বর, আপনার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পরদাশীল ছিলেন, এ ব্যাপারে কিছু মাতানিফুল ইরশাদ করে দিন। জাযাকাল্লাহু খায়র।
মাশাআল্লাহ, আপনাকে আল্লাহ পাক ওনার বরকত প্রদান করুক। আর পর্দা সম্পর্কে তো কিয়ামতের যে আওয়াজ আসবে, হে হাশরবাসী, তোমাদের দৃষ্টিকে নিচু করো, প্রিয় নবীর কন্যা অতিক্রম করেছে, অর্থাৎ কেমন কেমন সম্মান ও মর্যাদা।
আর 70,000 হুরদের বেষ্টনীতে পুলসিরাতকে বিদ্যুতের ন্যায় গতিতে তিনি তা পার করবেন।
কতই না মর্যাদার, পড়তে থাকুন এবং গর্ব করতে থাকুন যে আমরা ওনার গোলাম, ওনার প্রতি আমাদের মহাব্বত রয়েছে এবং আমরা সকলে ওনার গোলামি পেয়েছি। আর দুনিয়াতে ওনার পর্দায় পছন্দ ছিল, গাইরে মাহারাম যেন ওনাকে না দেখে ফেলে, এমন কি ওনার জানাজার ব্যাপারেও এটি আকাঙ্ক্ষা ছিল, আমার কাফনেও যেন কোনো গাইরে মাহারাম না দেখে। দেখুন, এটি কতই না গুরুত্বপূর্ণ ব্যাপার। এমন এক যুগে এই কথা বলছি যখন নারীরা তাদের দেহ ও পোশাক প্রদর্শনে ব্যস্ত আছে, ব্যস্তই আছে। আমাদের দেহ এবং পোশাক প্রদর্শন হোক, আল্লাহর পানা, আল্লাহর পানা। এছাড়া হাদিসে মুবারকার ব্যাখ্যা এবং যা ব্যাখ্যাকারীগণ লিখেছেন, ওইসব নারী যারা কাপড় পরিধান করা সত্ত্বেও নগ্ন হবে, যখন এর ব্যাখ্যা পড়তে যাই যা লিখেছেন ওলামাগণ, তো আজকালকার এমন অনেক বিষয়ও আছে কাপড় পরিধানের সত্ত্বেও অনেকে নগ্ন, যেমনটি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সময় আসবে এরকম হবে, নারীগণ এভাবে চলবে। এখন এটি তো বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকমটি হবে যেমনটি বলা হয়েছে। কিন্তু আমাদের ইসলামী বোনগণ, আমাদের স্ত্রীগণ এই বিষয়টি দেখেন না, আমাদের এরকম হওয়া যাবে না, আমাদের পর্দাশীন হতে হবে। আমাদেরকে কি কারণে আমাদেরকে গাইরে মাহরাম দেখতে পাবে? পরপুরুষ কেন দেখবে? সে কাজিনী হোক না কেন, দেবর এবং ভাসুর হোক না কেন, আমি পর্দাশীন মেয়ে, তো আল্লাহ পাক সহজ করে দিবেন। আপনারা দোয়া করুন আল্লাহ পাক খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার ওসিলায় ওনার পর্দাশীলতার চিন্তাধারার ওসিলাই আল্লাপাক আমাদেরকে পর্দার তৌফিক দান করুক।
আমিন।
আরেকটি ভয়ভীতি থাকা উচিত গাইরে মাহারাম এবং পরপুরুষের ব্যাপারে, এবং বর্তমানে যে ধরনের অনর্থক ডিসকাশন হয়ে থাকে বেপর্দা করা সম্পর্কে, আপনাকে অর্থাৎ নারীদেরকে বেপর্দা করার ব্যাপারে আপনারা এইসব অর্থাৎ এই দৃষ্টিভঙ্গির ত্রুটি এবং এইসব দৃষ্টিভঙ্গির নোংরামিকে দেখুন। আমি আমার ইসলামী বোনদেরকে আরজ করছি যে আমার প্রিয় ইসলামী বোনেরা, কথাগুলো বোঝার চেষ্টা করুন। পর্দার যে বিধান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা সম্পর্কে আমাদেরকে যা বলেছেন, সাহাবিয়াত ও সালেহাত এবং যত নেককার রমণীগণ আছেন, নেককার নারী আছেন, তাহাজ্জুদ গুজার আছেন, কোরআন তেলাওয়াতকারী আছেন, ইবাদতকারিনী আছেন, আল্লাহ পাককে ভয়কারিনী আছেন, আপনি ওনাদের সিরাতকে পড়ুন, ওনাদের সিরাতে কোথাও আপনি কি বেপর্দা দেখতে পান? ইবাদত ও নামাজের কথা পাওয়া যায়, এবং আজও দুনিয়াতে ওই এলাকা, ওই শহর, দেশসমূহ, সকল দেশ সম্পর্কে তো আমি বলতে পারি না, কিন্তু কিছু দেশের কিছু শহর আপনারা আজও এমন দেখতে পাবেন যেখানে পুরুষদের দাড়ি এবং নারীদের পর্দা রয়েছে। আমি আজকের কথা বলছি, এই ফিতনা ফাসাদের যুগের কথা বলছি। পৃথিবীতে এমন আমি সম্পূর্ণ দেশ সম্পর্কে তো বলতে পারি না, কিন্তু অনেক দেশের অনেক শহর আপনারা এরকম পাবেন, স্পেশালি এগুলোকে ইন্টেরিয়র বলা হয়, অভ্যন্তরীণ শহর বলা হয়, যেখানে আপনি পুরুষদেরকে পরিপূর্ণ দাড়ি এবং নারীদেরকে পরিপূর্ণ পর্দায় দেখতে পাবেন, পর্দা সহকারে চলাফেরা করে। একইভাবে অনেক মডার্ন উন্নত শহরেও আপনি পর্দাশীল মেয়ে পাবেন, পর্দাশীল মহিলা পাবেন, হিজাব এবং নেকাবের সাথে দেখতে পাবেন, পরিপূর্ণ পর্দা সহকারে দেখতে পাবেন। তারা তো বসবাস করছে এ যুগে, আল্লাহ পাক তাদেরকে তৌফিক প্রদান করেছেন, এবং তারা মাশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিককে এই সমস্ত পরিস্থিতিকে মোকাবেলা করেছেন এবং নিজেকে পর্দাশীন বানিয়েছেন। আর আলহামদুলিল্লাহ তাদের সম্মানও আল্লাহ পাকের রহমতে ওনাদের সম্মানকে আল্লাহ পাক সব দিকে সমুন্নত করেছেন। ব্যাস এটিই আবেদন।
মারহাবা, কল।
হাজি সাহেবের নিকট আমার প্রশ্ন হচ্ছে, আজকাল যেসব মা বোনেরা আছেন তারা আগের জমানার তুলনায় কিছুটা ভিন্ন প্রকৃতির। আজকাল কোনো বোনকে অথবা মেয়েকে যদি আমরা বলি আমাকে এক গ্লাস পানি এনে দাও অথবা খাবার গরম করে দাও, তখন তাদের হাতে মোবাইল থাকে, ইগনোরেন্সের একটি এলিমেন্ট থাকে, এবং তারা এই কথাটিকে না শোনার মতো করে অন্যত্র চলে যায়। আর তাদেরকে আমরা যদি সংশোধনমূলক অথবা জীবনাদর্শের কথা বলি, যেমন বিবি ফাতেমার জীবনাদর্শকে গ্রহণ করো, তখন তারা এইসব কথা কানে নেয় না। তারা এরকম বলে যে এগুলো আগের জমানার বিষয়, আমরা এখন একবিংশ শতাব্দীতে বসবাস করছি। তারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাক্টিভিটিতে ব্যস্ত থাকে। তো এই ব্যাপারে হাজি সাহেবের নিকট প্রশ্ন ছিল, কীভাবে আমরা তাদেরকে ভালো পথের উৎসাহ দেব, আর কী করলে তারা এইসব বিষয়ে সিরিয়াসলি গ্রহণ করবে অথবা আমল করবে?
আসলে তো এটি করা উচিত, শুরু থেকে প্রশিক্ষণ দেওয়া মেয়েদেরকে, যখন তারা ৬ বছর, ৭ বছর, ৮ বছর, ১০ বছর, ১১ বছর, ১২ বছর, এজের পর এজ, স্টেজের পর স্টেজ, তাকে কিছু না কিছু এই ধরনের বিষয়গুলো শেখানো চেষ্টা করা উচিত, এবং শুরু থেকে তাকে ওই বিপদ ও ফিতনা থেকে বাঁচানোর চেষ্টা করা উচিত যেসবের কারণে এই সমস্ত পরিস্থিতি তৈরি হয়। কিন্তু ঠিক আছে, যদি আমরা আজকের কথা বলি, এখন আমরা কি করব, আমাদের মেয়েরা বড় হয়েছে, কন্ট্রোল করতে পারছি না, তো জটিলতার পরিবর্তে বেশি সমাধানের প্রতি মনোযোগ দিন, জটিলতার পরিবর্তে বেশি সমাধানের প্রতি মনোযোগ দিন। জটিল করা যাবে না, তাহলে বিষয়টি জটিল হবে, সমাধান হবে না, তাই সময়ে সময়ে এটি করুন, এবং মা এক্ষেত্রে নিজের অধিক রোল প্লে করুন। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে মা আলাদাভাবে বসে মেয়েকে তার বাবার ব্যাপারে, পিতার ব্যাপারে, এবং বাবা সন্তানকে আলাদাভাবে আপনি তার মায়ের ব্যাপারে ভালো কথা বলুন। আম্মু, যেমন মা বলুন যে আম্মু বাবা আসলে এটা করা উচিত, মাথায় ওড়না দেওয়া উচিত, বা কিছুটা এরকম করা উচিত, কেননা বাবার একটি সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, এবং বাবার একটি আদব রয়েছে, এভাবে করে তাকে বলুন, সওয়াবের কথা বলুন, আম্মু এতে এ সওয়াব রয়েছে, ওই সওয়াব রয়েছে, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, মা তুমি জান্নাতের অধিকারী হবে, এভাবে বললে নেকির প্রতি সে ধাবিত হবে। একইভাবে বাবার উচিত মেয়ের মায়ের ব্যাপারে বলা, আম্মু আপনার মায়ের এই খেদমত রয়েছে, আপনি এখন বড় হয়ে গেছেন, চেষ্টা করুন আপনার মাকে কিচেনের দিকে কম যেতে দিন, তাকে পানি পেশ করুন, তার জন্য এটি করুন, খাবার খাওয়ার পর আম্মু প্লেট নিজে উঠিয়ে নিন, মাকে বলুন আম্মু আপনি বসুন, আপনার জন্য কিছু কি প্রয়োজন, আপনার মায়ের সেবা করুন। এভাবে বলতে থাকলে অনেক উন্নতি আসবে, সন্তান তো আপনারই, রিয়ালাইজ করবে ইনশাআল্লাহ।
কিন্তু মেয়ে যদি এটি বলে যে বুয়া রেখে দিন, তিনি সবকিছু করবেন, পানীয় পান করাবেন, খাবারও খাইয়ে দিবেন, পরিষ্কারও করবেন, আপনার আর যা কিছু চাই খেদমত করতে থাকবে।
হ্যাঁ, বুয়া তো ঘরেই থাকে, কাজের বুয়া ঘরে থাকে, এমন না যে ঘরে কাজের বুয়া থাকে না, কিন্তু তা প্রত্যেক জায়গায় গিয়ে কি সে কাজের বুয়া পাবে? বিবাহের পর যেখানে যাবে সেখানে কি কাজের বুয়া পাবে? নিশ্চিত। আমরা এমন ঘরে মেয়েকে পাঠাবো যেখানে কাজের বুয়া আছে, তো তাদের ঘরে কি পেরেশানি আসতে পারে না? তাদের কি অবনতি হতে পারে না? ধনীরা কি গরিব হয় না? তো কি প্রয়োজন এই ধরনের চিন্তা করার? এটি ঘর গৃহস্থলী ঘরোয়া জীবন। যদি আপনার সন্তানকে অল্টারনেট দিতে হয় ইনশাআল্লাহ সে কাজকর্মের দিকে, আমি এটি আরজ করব, স্নেহের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আপনি দিন। নারাজ হয়ে গেলে সম্ভবত তার অতটা সময় নেই যে সে মানানোর জন্য চলে আসবে। ঠিক আছে, চার দিন নারাজ থাকবে, চার দিন মোবাইলে বেশি সময় দেবে, অতঃপর তাদেরকেই যেতে হবে। তো এরকম বিষয়াদি রয়েছে, কিছুটা হয়ে তো গেছে গড়বড়, কিন্তু ইনশাআল্লাহ তাআলা এই গড়বড়কে আল্লাহ চাহে তো আমরা ঠিক করব। আপনিও দোয়া করুন। আপনারা মা বাবা, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত বলেন যে বাবার দোয়া সন্তানের পক্ষে কবুল, তাই আপনি দোয়া করতে থাকুন আপনার সন্তানের জন্য এবং ইনশাআল্লাহ অনুগ্রহ হয়ে যাবে, এমন না যে হয় না। আচ্ছা, বদভ্যাস রয়েছে সন্তানের মাঝে, যদি মেয়ের সম্পর্কে বলি, যদি মেয়ের মধ্যে কোনো দুর্বলতা থাকে তাহলে এটি দেখুন, সকল প্রকার দুর্বলতা কি তার মাঝে চলে এসেছে, খারাপ বিষয় কি তার মধ্যে চলে এসেছে। যদি একশো অভ্যাস থাকে, ধরুন ষাটটি খারাপ, চল্লিশটি তো ঠিক আছে, সত্তরটি খারাপ, তিরিশটি তো ঠিক আছে, নব্বইটি খারাপ, দশটি তো ঠিক আছে, কিছু ভালোর প্রতিও যদি মনোযোগ দেন তাহলে সন্তানকে সংশোধন করার জজ্বা পাওয়া যাবে। এইসব বিষয় দেখতে হবে, অ্যাপ্রিসিয়েট করার অভ্যাস বানান, অল্প স্বল্প উপহার দেওয়ার অভ্যাস করুন, যে আম্মু ভালো জিনিস হলে উপহার প্রদান করুন, এটি এমন বিষয়, তারাও মানুষ, এসব বিষয়ের প্রতি অ্যাট্রাক্ট হয়। কলেজ ইউনিভার্সিটির মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এগুলোই হয়, অ্যাপ্রিসিয়েশন নোট দেওয়া হয়, অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট দেওয়া হয়, অ্যাপ্রিসিয়েশন বাবদ কিছু না কিছু প্রদান করা হয়। অ্যাপ্রিসিয়েট করবেন তো ইনশাআল্লাহ তাআলা ফায়দা হবে। কিন্তু আমি মেয়েদেরকে এটি আরজ করব, নিজের মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করুন, আপনারা জান্নাত অর্জন করুন, ব্যাস জান্নাতই অর্জন করুন। সকল মেয়েকে আমি অনুরোধ করব,
জি কল।
হাজি সাহেবের দরবারে আরজ হচ্ছে খাতুনে জান্নাত বিবি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রোজার প্রতি, কোরআন তেলাওয়াতের প্রতি ও খোদার মহাব্বতের ব্যাপারে এমন কোন ঘটনা শোনান যার মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে এবং আমাদের মাঝেও ইবাদতের জজ্বা তৈরি হবে। আমরা আমাদের সন্তানদের কিভাবে সুশিক্ষা দিব যেন আমাদের সন্তান নেককার হয়ে যায়, আশিকে রাসুল হয়ে যায়।
সন্তানের সুশিক্ষা তো আগে স্বয়ং নিজের মধ্যে সুশিক্ষা থাকাটা জরুরি। তারা কর্মকাণ্ডকে ফলো করে সন্তান, সাধারণত এরকমই হয়। আমরা যতটা নেকির পথে থাকব ইনশাআল্লাহ তাআলা আমাদের সন্তানগণ নেকির দিকে আসবে। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, জুমার দিনে ওনার দোয়ার বর্ণনা পাওয়া যায় যে তিনি জুমার দিন সূর্যাস্তের পূর্বে দোয়া করতেন, এটি দোয়া কবুলের মুহূর্ত ছিল। জি, আপনি কিছু বলতে চাচ্ছেন?
জি, খাবার রান্না করার সময়ও তিনি কুরআনুল কারীম
তেলাওয়াত করতেন, এমন কি দুই একটি ইবাদতের কথাও বর্ণনা করেছি, মাশাআল্লাহ।
জি জি কল।
আজকের বিষয় খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি জানতে চাইছি, বিবি ফাতেমাতু জাহরাকে মাখদুমায়ে কায়েনাত বলা হয়ে থাকে, এর মানে কি? এছাড়া আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হযরত ফাতেমাতু জাহরার কয়জন ছেলে ছিল?
সারা জাহানের সর্দার তিনি, আমাদের সকলের সর্দার, তাই মাখদুমে কায়নাত হবেন, ঠিক তো? দ্বিতীয় কথা হচ্ছে, ছেলে একজন ছিলেন ইমাম হাসান, আরেকজন ইমাম হুসাইন, আরেকজন হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনজন সন্তানের ব্যাপারে আমি পড়েছি।
জি, এমনই, ওনাদের নাম যেমন হাসান, হুসাইন এবং মহসিন, একইভাবে সাব্বার, সাব্বির এবং মুশবির, এই নাম উল্লেখ করা হয়েছে। ইমামে আহলে সুন্নাত ফতোয়া রজবিয়াতেও একে উল্লেখ করেছেন। মাদানী চ্যানেলের দর্শক, প্রোগ্রাম শেষের দিকে এসেছে, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৈয়দা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ফয়জান নসিব করুক, আমিন। বিজাহিন নবিয়িল আমিন, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সুরক্ষিত রাখো আমার মওলা, মোদের পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখো মওলা।